الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم اللہ ہمادر کے ایمان پورے قائم تھکر توفیق دان کریں نیک لوکر حیات جت بردھی پائے اٹھا تر جن تت لابھ جنک নেকি বাড়তে থাকে আর গুণাগারের হায়াত যত বাড়তে থাকে তো তার জন্য ক্ষতিকারক, কারণ সে তো গুণা চালাইতে থাকে, গুণাহের উপরে কন্টিনিউয়াস করে, তো গুণা বাড়ে। এই জন্য আল্লাহর কাছে নেক হায়াত চাওয়ার দরকার, শুধু হায়াত না, এমন হায়াত দান করো যে হায়াত দিয়ে আমি তোমার গোলামি করতে পারি, তোমার হাবিবের সুন্নত জিন্দা করতে পারি, কায়েম করতে পারি, ওই হায়াত দাও। তো অনেক লোক চলে যায় দুনিয়া থেকে, মানুষ ব্যতীত হয়, নিজের আত্মীয় স্বজন চলে গেলে যা কষ্ট পায় তার থেকেও কষ্ট পায়। আত্মীয় স্বজন আর কি দিবে, হয়তো কিছু আর্থিক সহযোগিতা করে, আর ওই সমস্ত আল্লাহওয়ালারা যখন চলে যায় তখন মানুষ দুনিয়াকে অন্ধকার দেখে, যে আমরা যে আল্লাহর নৈকট্য লাভ করতেছিলাম, আল্লাহর মহাব্বত শিখতেছিলাম, এখন কার কাছে শিখব, সেটা তো বন্ধ হয়ে গেল। এই জন্য নিজের লোকেরা মারা গেল তাতে যা কষ্ট পায়, কোন আল্লাহর অলি চলে গেলে আরো বেশি কষ্ট পায়। আবার অনেক লোক আছে তারা চলে গেলে মানুষ খুশি হয়, এই লোকটা ইসলামের নাম নিয়ে কত হাজারো মানুষকে বেঈমান বানাইছে, নিজেও বেঈমান ছিল, হাজার লোকরে বেঈমান করে গেছে। এই টাইপের লোক যখন চলে যায়, স্বাভাবিক যারা দিনদার লোক তারা মনে মনে খুশি হয়, যে এখন অন্তত লোকেরা ঈমান রক্ষা করতে পারবে, এ কথা ভেবে তারা মনে মনে খুশি হয়, এই লোকটা চলে গেছে, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, এই বলে। তাদের এক এক মন্তব্য কি, অবাক হয়ে যেতে হয় এক একটা মন্তব্য। আপনার নেটে দেখছেন, সে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলতেছে, আমার যে বিবি আছে উনি যে মা ফাতেমা, আপনাদের কি বিশ্বাস হয়? উনি জিজ্ঞাসা করতেছে, আমার ঘরে যে বিবি আছে উনি মা ফাতেমা। তো মা ফাতেমা তো নবীজি 6 মাস পরে মারা গেছে, এখন ওনার ঘরে কেমনে আসলো? তাহলে বোঝা যায় যে হিন্দুদের মতো এই লোক পুনর্জন্মে বিশ্বাসী। হিন্দুরা কিন্তু একটা লোক বারবার মরে আবার দুনিয়াতে আসে, ভালো হলে ভালো লোকের আকৃতিতে আসে, আর খারাপ হইলে শিয়াল কুকুরের আকৃতিতে আসে। তাই হিন্দু ধর্মের একটা বিশ্বাস, এইসব নামধারী পীরেরা যাদেরকে দুশ্মনদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে সেট করা হয়েছে, কোন এলেম কালাম নেই, পীর হয়ে বসে আছে, যা বলতেছে সব কুফরি কালাম। সে লোক বলতেছে, আমি এখানে গেলাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, রসুল্লাহ একটা ডাস্টবিনের মধ্যে উলঙ্গ পড়ে আছে, আমি ওনাকে ধরে উঠালাম, উনি পুনর্জীবন লাভ করলেন। কি কথা, পুরা দেমাগ খারাপ না হলে এ কথা বলতে পারে? রসুল্লাহ কোন দুঃখে ডাস্টবিনে থাকবেন, তা উলঙ্গ। এরা কুফুরি কথা বলতে বলতে, আল্লাহ নাফরমানি করতে করতে এদের দেমাগ নষ্ট হয়ে গেছে। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, ইংরেজরা তারা নবী বানাইছিল, এর এক এক কথা দেখেন। সে একবার কইতেছে আমি শ্রীকৃষ্ণ, আর একবার কইতেছে আমি বাইতুল্লাহ, আর একবার কইতেছে আমি হাজরে আসওয়াদ, আর একবার বলতেছে সে দেখছে স্বপ্নে যে আল্লাহ তাআলা তার উপরে পুরুষত্ব শক্তি ব্যবহার করছেন। দেমাগ খারাপ না হলে এরকম একটার পর একটা মন্তব্য করা কিভাবে সম্ভব? এখন এই ভণ্ড তো গেছে, মমিনরা আলহামদুলিল্লাহ পড়ছে, মনে মনে খুশি হয়েছে, কারোর কোনো ব্যক্তিগত আক্রোশ না, যেহেতু তারা বেইমান মারাইতেছে, মোনাফেক। মোনাফেকদের চেহারা সম্পর্কে বলা হয়েছে সূরায়ে মুনাফিকুনের মধ্যে, তুমি যদি তাদের চেহারা দেখো তো তুমি খুশি হয়ে যাবে, আল্লাহ এ তো আল্লাহওয়ালা, আল্লাহ নিধি করতে যে তুমি যদি তাদের চেহারা দেখো তুমি খুশি হয়ে দেবা। আল্লাহ মুনাফিকদের চেহারা এত ভালো দেয় মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য, দেখলে স্বীকার করতে হয়, কিন্তু আল্লাহ অথচ পুরা শয়তান, পুরা শয়তান। তার এক ছেলে আল্লাহ দিছে, হ্যাঁ, তার মা ফাতেমার ঘরে, নাউজুবিল্লাহ, হে বাপের থেকে আরো বড় পাণ্ড। সে বলতেছে আমার বাবাকে আল্লাহ তাআলা এমন একটা র্যাঙ্ক দিছিলেন যেটা কোন নবী রসুল পর্যন্ত পায়নি। এত বড় র্যাঙ্ক দিছিল ছেলে, কত বড় বন্ড। এই তো এখন গদ্দি নিচে নেবে না, বাপের জায়গায় বসবে আর মানুষকে বেইমান বানাবে। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন। আর গত রাতে তো 12টার দিকে ঘুমানোই মুশকিল হয়ে গেছে, কি অবস্থা আমাদের ছেলেপেলের, অপচয়ের ঢল নামাই দিছে। এই আতশবাজি পটকা এগুলো কিনতে পয়সা লাগে না? পয়সাগুলো তো ওই ছেলে তো কামায় না, ওই ছেলে তো কামায় না, রোজগার করে না, আপনার থেকে দিচ্ছে, আপনার পকেট কাটছে, কেটে আল্লাহর নাফরমানি করছে। ইসলামে কোন বর্ষবরণ নেই। আল্লাহর একটা মেহরবানি, আরবি বর্ষ কখন যায় কখন আসে এটা আমাদের স্কুল কলেজের ছেলেপেলে জানেই না, ওটা হিফাজত হয়ে গেছে। ওখানে কেউ বরণ করতে দেয় না, জানাই তো না যে কবে আসছে। ইংরেজি আর বাংলাটা জানে তো, বাংলাটা তো পূজাই করে, কেউ সাপ হয় কেউ ব্যাঙ হয় কেউ বাঘ হয় কেউ ভাল্লুক হয়। আবার একবার আমি কোথাও যেতেছিলাম, যে 20-30 জন বনি আদম, 20-30 জন বনি আদম, তারা সাপ বানাইছে চটা দিয়ে রাউন্ড করে উপরে কাপড় লাগাই দিছে যে সাপ বানাইছে, এটা তারা বহন করে নিয়ে যেত। এটা নাকি পয়লা বৈশাখ, বনি আদম হলো সৃষ্টির সেরা, এ বহন করতেছে সাপ, সাপের সাথে কি সম্পর্ক? চায় না, ইয়াজুজ মাজুজরা তো সব খায়, সাপ কুত্তা শিয়াল কোন জীব জন্তু তারা ছাড়ে না, এলে ইয়াজুজ মাজুজ কোন প্রাণী তারা বাদ দেন। তারা সাপ খায়, সাপ দোকানে বিক্রি করে, এরা কান্দে করে নিচ্ছে কেন? এ তো মুসলমানের বাচ্চা, সব খায় না, দুনিয়াকে তুলনা আমাদের আল্লাহ মাল ও সামান কম বেশি দিচ্ছেন আল্লাহ প্রত্যেককে, হ্যাঁ মাল ও সামান দিছে কিনা, ওটাকে সাপের সাথে তুলনা করা হয়েছে। দেখতে ঝকঝকে তক্তকে কিন্তু ভিতরে বিষ ভরা, এটা খান্দে করলে এই সবকগুলো এদেরকে খেয়ে দিস। মানুষ যেগুলো করে এগুলো মানুষরা শিখলো করতে, কোন কিতাবে তো নেই এগুলো, স্বয়ং মিস্টার ইবলিস সেই এগুলো শিক্ষা দিচ্ছে। কোরআন শরীফে আছে আইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার বন্ধুদের কাছে ওহি পাঠায়। শয়তানের ওহি কেমন হবে বুঝেন, শয়তান যেরকম তার ওহিও তো এরকম, এ তার ওহি এটা। সাপ কান্দে করে লয়ে দাও, আর তুমি বাঘ হও, ভাল্লুক হও, সিংহ হও, কুত্তা হও, আরে ওইগুলোর দাম কি বেশি? তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আর তুমি হয়তো এইগুলো। আসল কথা হলো শিক্ষা কাকে বলে এটা আমরা জানি না। আমাদের নজরে শিক্ষা হলো ডিগ্রি, শিক্ষা কার নাম, ডিগ্রির নাম, এটা ঠিক না, আমাদের ধারণা সহি না, ডিগ্রির নাম শিক্ষা না। যে যে কাজ করে ওই কাজে যদি সে পারদর্শী হয় তো সে শিক্ষিত, তার কোনো আক্ষরিক জ্ঞান নেই। আমাদের নবীদের কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। আপনি দাল লেখেন, দেখেন নবীদের কাছে হুজুর এটা কি অক্ষর, আমাদের নবীদের বলতে পারবে না, ওনার কাছে ওহি আসতেছে, অন্য উম্মতকে শোনাই দিচ্ছে, কিন্তু জীবনে উনি কোনো অক্ষর লেখেন নাই, লেখা জিনিস পড়েন নাই। এটা হলে তো মানুষরা সন্দেহ করত, কিন্তু লেখাপড়া জানে উনি, সুন্দর সুন্দর বাক্য বানে, সকালে বলে ওহি আসছে আমার কাছে। এই জন্য কোনো মানুষের দ্বারা আল্লাহ ওনাকে শিক্ষা দেন নাই, আক্ষরিক জ্ঞান তার ছিল না, আর আক্ষরিক জ্ঞানের নাম শিক্ষা না। একটা দর্জি খুব ভালো কাপড় বানায়, তাকে শিক্ষিত বলতে হবে। আটলক দর্জি বিজ্ঞানতে পড়ে আছে, একটা জামাও বানাইতে পারে না, একটা ডিগ্রি আছে, দর্জি বিজ্ঞান থেকে সে ডিগ্রি করে, এরা শিক্ষিত বলা হবে না, এর ডিগ্রি কি কাজে লাগবে, ধুয়ে ধুয়ে পানি খাইতে হবে। আর ওই বেটার তো কোনো ডিগ্রি নেই, জামা তো সুন্দর বানায়। আজকাল সবকিছুর উপর ডিগ্রি হয়, কৃষি কলেজ আছে, কৃষি ভার্সিটি আছে, এই ভার্সিটি পড়ুয়া একজন ডিগ্রিধারীকে নিয়ে যান, তুমি ধান লাগাও, প্র্যাকটিক্যাল জমিনে ধান লাগাও, ধান কাটাও, কিচ্ছু পারবে মূর্খ। অথচ একটা কৃষক কেলাসে পড়ে নাই, অন পড়ে নাই, সুন্দর ধান লাগাইতেছে, ধান কাটতেছে, সারা দেশের লোক খাইতেছে, ওই হলো শিক্ষিত, ও সাবজেক্টে ও পারদর্শী। আগের যুগের মায়েরা, আগের যুগের মায়েরা তাদের অধিকাংশের ডিগ্রি ছিল না, আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু কোরআনে যা বলে সবচেয়ে মহিলাদের বড় গুণ হল সতীত্বের হেফাজত। মারিয়াম ইবনে ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা, হুজুর চারজন মেয়েকে পুরা নারী জাতির সর্দার বলেছে, একজন হলো মারিয়াম, তার নামে একটা সুরা আছে, তাকে যে পুরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলতেছেন, সেখানে কি গুণটা উল্লেখ করছেন কোরআন শরীফে, আহসানাত ফারজাহা, তিনি তার সতীত্বের হেফাজত করছিলেন, তার পেটে মারিয়ে ঈসা আলাইহিসসালাম হয়েছে, তা আল্লাহর হুকুমে হয়েছে, ইহুদিরা বলে উনি জেনা করছিল, নাউযুবিল্লাহ, আল্লাহ সাক্ষী দিয়ে কখনো জেনা করে নাই, সে তার সতীত্বকে হেফাজত করছে। আগের যুগের মা বোনদের এই গুণটা ছিল সতীত্বের হেফাজত, সূর্য তাদেরকে দেখেনি এমন ভাবে পর্দা করছে, রিক্সায় কোথাও গেলে রিক্সার চারিপাশে কাপড় পেয়েছে, আমরা দেখছি রিক্সার চারিপাশে কি করছে, কাপড় পেয়েছে, এরকম পর্দা করছে, পাঁচক তো নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, তারপরে কাজে নামছে, ইশতাক পড়ে কাজে নামছে, স্বামীর খেদমত করছে, স্বামীকে কিভাবে খুশি রাখতে হয় এটা জানতো, তারা এক একজন আট দশটা করে বাচ্চা দিছে, আমার শ্বশুরের তো ১৪টা ছেলে মেয়ে, একজন বিবি থেকে, আপনারা বুঝবেন চার বিবি ছিল, তাহলে আপনারা বুঝবেন যে আপনার শ্বশুরের চার বিবি ছিল, এ ভাগযোগ করে ১৪ জন, ভাগযোগ করে না, একজন বিবি থেকে সাতটা ছেলে সাতটা মেয়ে, একটাও সিজার লাগে না, প্রত্যেকটা ছেলে হাফেজ মৌলানা, একটাও প্রতিবন্ধী না, একটাও প্রতিবন্ধী না, নিখুঁত, আগের মায়েরা নিখুঁত সন্তান দিয়েছে, তারা সুন্দর খানা পাকাইতে, খানা পাকাইতে জানে, সুন্দর খাইলে তৃপ্তি হয়ে যায়, তাদের অনেক গুণ ছিল, তাদের সাথে আমাদের যুগের মেয়েদেরকে মিলান, মিলাই দেখেন তো কিছু মেলে কিনা, আমাদের যুগের মেয়েরা কি সতীত্বের হেফাজত করছে, হেফাজত করে নাই, উল্টা সে মনে করতেছে আমার যদি বয়ফ্রেন্ড না থাকে তা আমার জন্য বড় লজ্জাজনক বিষয়, আমার দুনিয়ার কেউ চায় না, আরে বিদেশে তো ডাক্তারের কাছে নিয়ে যায়, কোন মেয়ে যদি বয়ফ্রেন্ড আনতে না পারে বাড়িতে তো বাপ মা পরেশান হয়ে যায়, ব্যাপারটা কি, এ কোনো সমস্যা আছে কিনা, ডাক্তারের কাছে নিয়ে যায় হতভম্ব হয়ে যাবেন আপনার, আমাদের যুগের নারীদের সতীত্বের হেফাজত, বয়ফ্রেন্ড কার কয়টা, এটা নিয়ে প্রতিযোগিতা হয়, কার কয়টা আছে এটা নিয়ে প্রতিযোগিতা হয়, তো সতীত্ব কোথায় থাকে? এক বেটারে কইছে তোমার মেয়ে তো আমার হোটেলে পাওয়া গেছে, কি করছো তুমি? কোনো অসুবিধা নেই, হ্যাঁ আমার মেয়ে তো পাজামা পরা ছিল। এইসব গাধারা এখন বাপ হয়েছে, ওর মেয়ের পাজামা পরা ছিল, এদের হোটেলে পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, পাজামা তো পরা, এই সতীত্ব দাবি কোথায়? এইগুলো বাপের আকল, এরা না জানে নামাজ, না জানে কোরআন, না জানে তাহাজ্জুদ, হ্যাঁ না জানে স্বামীর সম্মান খেদমত। স্বামীকে তো এমন ভাবে ডাকে দূরের তো শুনলে কেউ বুঝবেই না যে স্বামীকে ডাকতেছে না ছোট ছেলেকে ডাকতেছে, কারা ডাকতেছে নাম ধরে? অথচ আমার নবী বলছে আমার ধর্মের মধ্যে কাউকে যদি সম্মান করতে বলা হতো তাহলে আমি নারী জাতিকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো, তোমার সবচেয়ে বেশি সম্মান কে পাবে? তোমার স্বামী পাবে। এত সম্মান যে লোকটা পাবে তাকে নাম ধরে ডাকা যায়? হ্যাঁ স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকতে পারে, এটা কোরআন হাদিসে প্রমাণ আছে, স্ত্রী পারে না। কিন্তু ব্রিটিশ শিক্ষা মানুষকে জানোয়ার বানাই দিচ্ছে, কিচ্ছু জানে না, বাচ্চা কাচ্চা দেয় না, কয় আমার জব করতে অসুবিধা হবে, জব লয়ে আছে। আরে জব না খায় আটা খাও, জব লয়ে আছে বাচ্চা নেয় না, আর নিলেও একটা কি দুটা। আগের মহিলারা দশটা দিছে, রবি ঠাকুর তো এগারোতম সন্তান তার মায়ের, তাদের সিজার লাগে নাই, এরা একটা কি দুটা দেয় তার লাগে কি সিজার, খালি তাই না যে বাচ্চা দিল এটা প্রতিবন্ধী। এই যে সায়েন্স পড়ছে কি কি পড়ছে স্কুল কলেজে পড়ায় না, এগুলোতে যে দিমাগ খাটাইছে, রিপোর্টে দিমাগ খাটাইতে হয় না, এই দিমাগ খাটাইতে দেয় এদের সন্তান দেওয়ার যে ক্ষমতা ওটা নষ্ট হয়ে গেছে। ওই পড়া তাদের জন্য না, একটা মেয়েকে অ্যাডভোকেট বানাই দিলেন, ব্যারিস্টার বানাই দিলেন, মাস্টার্স বানাই দিলেন, ওর কি কাজে লাগবে? ওকে শিক্ষিত বলা হবে না, শিক্ষিতা বলা হবে না, কারণ ওর নিজের কাজ যা, একটা মেয়ে হিসেবে তার যে কাজ সন্তান দেওয়া, সন্তান লালন পালন করা, স্বামীর সেবা যত্ন, এর কিছুই সে বোঝে না। সন্তান জন্ম দিতে দুটা পেট কাটে তাও কি প্রতিবন্ধী? কেন প্রতিবন্ধী হলো? ওই যে পড়তে দেয় দিমাগ নষ্ট করছে, ওকে তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ক্ষমতা নষ্ট হয়ে গেছে, এ ভালো সন্তান দিতে পারবে না। যত বড় বড় বিজ্ঞানী হয়েছে, বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মুফতি হয়েছে, মৌলানা হয়েছে, খবর নেন তাদের মায়েরা ওই ওইসব তো ডিগ্রির পিছনে ব্রেন নষ্ট করে নাই, ডিগ্রির পিছনে ব্রেন নষ্ট করে নাই, তাই সুঠাম সন্তান জন্ম দিতে পারছে, সুঠাম সন্তান, নিখুঁত সন্তান জন্ম দিতে পারছে। আর এখন আমাদের মেয়েরা ব্রিটিশ সিলেবাস পড়ে সন্তান কিভাবে লালন পালন করতে হয় কিচ্ছু জানে না, পাক করতে জানে না, হোটেলে যাইনি খাওয়াইতে হয়, তাক করতে গেলে কতটুক নিমক দিতে হবে, হ্যাঁ কতটুক হলুদ দিতে হবে, কতটুক মরিচের গুঁড়া দিতে হবে, এগুলোর এলেম লাগবে না, কোন এলেম নেই। ওদের পাক করতে দেন, এমন তরকারি পাকাইবে তো ওর থেকে আপনি পাকাইলে ভালো হইতো। অখাদ্য কুখাদ্য পাকাই নিয়ে আসবে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। তাহলে মেয়ে হিসেবে তাদের দায়িত্ব কর্তব্য ছিল এই ব্যাপারে সে অজ্ঞ, সে অজ্ঞ। সুতরাং ওই ডিগ্রি থাকার কারণে তাকে শিক্ষিত বলা হবে না, শিক্ষিত বলা হবে তার যে কাজ সেই কাজটা সে পারে কিনা। প্রত্যেককে আল্লাহ একটা কাজের জন্য বানাইছে, ওই কাজে সে পারদর্শী কিনা, আক্ষরিক জ্ঞান থাকুক বা না থাকুক। আমি দর্জিকেও শিক্ষিত কেন বললাম? হযরত দাউদ আলাইহিস সালাম লোহার বর্মা তৈরি করতেন, যা যুদ্ধের সময় পড়তে হয়, তীর্থ লোহার আর লাগে না। সেটা সম্পর্কে আল্লাম না শব্দ ব্যবহার করছেন, ও আল্লাম না হুসানুস। দাউদ আলাইহিস সালামকে এইটা এই জ্ঞানটা দিছিলেন, এর জন্য আল্লাহ কি শব্দ ব্যবহার করছে? আল্লাম না হু, কর্মকারের কাজ জানতেন। কোন দর্জি কাঠমিস্ত্রি, কোন নবী কাঠমিস্ত্রি কাজ জানতেন, এক এক নবী এক একটা কাজ জানতেন। কাজে যার যেটা কাজ ওটাতে যদি সে পারদর্শী হয় সে শিক্ষিত, আক্ষরিক জ্ঞান থাকুক বা না থাকুক। আর আক্ষরিক জ্ঞান আর ডিগ্রি যত থাকুক, আপনি আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিছুই বোঝেন না, তা আপনার ডিগ্রির বস্তা কোনো কাজে লাগবে না, অনর্থক অনর্থক। আমাদের যুগের মেয়েরা অনর্থক, এরা শুধু সাজগোজ করে কিভাবে রাস্তায় ঘুরতে হবে, পার্কে ঘুরতে হবে, বাপের টাকা উড়াইতে হবে, এটা খুব ভালো বুঝে, এটা খুব ভালো বুঝে। নাউযুবিল্লাহি মিন যালিক, এদেরকে শিক্ষিত বলা যাবে না। এনজিওরা শিখাইছে ওদেরকে, এত বড় জনগোষ্ঠী কাঁধে কাঁধ মিলায় কাজ না করলে দেশের উন্নতি হবে না। এটা কি ইসলাম সাপোর্ট করে? তা বেগানা মহিলার সাথে কাঁধে কাঁধ মিলে আপনি কাজ করবেন, ইসলাম সমর্থন করে? তো জিনা ব্যবসারে সয়লাব হয়ে যাবে, উন্নতি তো হবে না, গজব না হবে। করোনার কি দেখছেন? এর থেকে আরো মারাত্মক করোনা আসবে। বিদেশে একটা করোনা আসছে, এটা ধরেন আমেরিকায় 100 জনের হয়েছে, এটা নাক দিয়ে বেরে না ঢুকে, 100 জন হয়েছে, 4 জন বাঁচছে আর 96 জন মারা গেছে। এটা হিসাব দিলাম, 100 জনের মধ্যে 4 জন বাঁচছে আর 96 জন মারা গেছে। এই হবে ব্রিটিশ শিক্ষা দিয়ে আমরা যা করতেছি, এই ছাড়া কিছুই হবে। এই জন্য বলতে হবে শিক্ষা কাকে বলে, ডিগ্রির নাম শিক্ষা না। আপনি ডাক্তারি ডিগ্রি নিয়ে আসলেন, আপনার তার রোগীর কোনো ফায়দা হয় না, রোগীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আপনি জানেন না। রোগীর সাথে ব্যবহার করার একটা তরিকা আছে না? দেখেন পারদর্শী ডাক্তাররা যে কোনো ছোট বড় মেয়ে আসে, ওই মা মা করে ডাকতে থাকে, এতে তো সে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। হাসি মুখে কথা বলে, তাকে সান্ত্বনা দেয়, ঠিক হয়ে যাবে, ঘাবড়াবেন না, কোনো সময় মারাত্মক বলে না, এরকম কিছু জিনিস টেকনিক আছে। তাহলে ওই ডাক্তার তাকে বললো, হ্যাঁ তুমি শিক্ষিত, উনি পাস পাস করে নিয়ে আস, কাটখাটটা কোনো কিছু শোনে না, আপনি এটা রোগ করতে আরম্ভ করছেন, অর্ধেক বলা হয়েছে, ও সব লেখাটা আপনি অর্ধেক কইছেন, অর্ধেক এখানে বলা হয় নাই, তার অধীনে ওষুধ সব লেখা টাকা কি কি পরীক্ষা লাগবে সব লেখা শেষ। কি হলো এটা? আপনি রোগের হালাতই শুনলেন না তার কাছে, আগে সব লিখে ফেললেন। এর জ্ঞানটা বৃথা, এর ডিগ্রিটা কি বৃথা, প্রত্যেকটা ব্যাপার এরকম। তো আমি আগের যুগের মাদের কথা বললাম আর এখনকার মেয়েদের কথা বললাম, আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। প্লাস্টিকের কারখানায় আপনি লিখে রাখতেছেন নো অ্যাডমিশন, প্লাস্টিকের কারখানায়, সিলভারের কারখানায় নো অ্যাডমিশন। আর আমাদের মায়েরা হলো দাদের পেটে নবীরা আসছে, বড় বড় গস কুতুব আসছে, আল্লাহর অলি আসছে, বড় বড় মহাদ্দেস আসছে, বড় বড় মুফতি আসছে, বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আসছে, বড় বড় বৈজ্ঞানিক আসছে। এরা আরো দামি কারখানা না? তাহলে এখানে নো অ্যাডমিশন লিখতে হবে না? এই কারখানায় নো অ্যাডমিশন লিখতে হবে না? অথচ আপনি স্ত্রী হয়ে বিবিকে চাপ দিচ্ছেন, তুমি আমার দুলাভাইয়ের সামনে যাও না, হ্যাঁ তারে খাতির তো আজ করো না। আপনি এটা বলতেছেন, তাহলে আপনার নো অ্যাডমিশন কোথায়? আপনার নো অ্যাডমিশন কোথায়? আপনি বিবিকে বাধ্য করতেছেন বেপর্দা হওয়ার জন্য, যাদের সাথে দেখা করা হারাম তাদের সামনে যাওয়ার জন্য। শরীয়ত নিষেধ করছে, নিষেধ করছে, শরীয়তের লাভটা কি? শরীয়ত নিষেধ করছে আপনার জন্য। যদি এদের সবার সামনে যায়, আল্লাহ না করুক আল্লাহ না করুক, এদের কারোর সাথে সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক হয়ে গেলে তিন চারটা বাচ্চা আছে সবগুলো ফেলে ওর সাথে চলে যাবে, তখন আপনি মাথায় হাত দিয়ে বসে থাকবেন, মাথায় হাত দিয়ে বসে থাকবেন, কেন আমি এটা কইছিলাম, আল্লাহটাই তো ঠিক ছিল। বহুজন গায়েব হয়ে যাবে, তখন মশলা হল হবে, কিন্তু তখন হল হলে লাভটা কি? কোন লাভ নেই। আপনার বিবি আপনার থাকুক, এর জন্য আল্লাহ আইন করছে। আপনি তো নিজের ভালো বুঝলেন না, গ্রাম দোষে বলে আপন ভালো পাগলেও বুঝে, আমি তো পাগলের থেকেও আরো বড় বড় পাগল, নিজের ভালোটা বুঝলেন না, নাউজুবিল্লাহ। তাহলে আপনারা মনে বুঝতে পারছেন শিক্ষা কাকে বলে? যে কাজ করতেছে সে ওই লাইনে শিক্ষিত, রিক্সাওয়ালা ভালো রিক্সা চালাইতে পারে, অ্যাক্সিডেন্ট করে না, সে ভালো শিক্ষিত। আপনি চালাইতে পারবেন? আপনি চালালে যাত্রী সহজে বাসের তলে পড়বে, পারবেন না? ও ওই লাইনে শিখে দাউদ আলাইহিসসালাম বর্মা বানাইতো, ওইটুকু আল্লাহ বলছে আমি তাকে শিক্ষা দিয়েছিলাম। তো বর্মা বানানোকে যদি শিক্ষা বলা যায়, তো রিক্সা চালানোকে শিক্ষা বলা হবে না কেন? দিনই এলেন না, কিন্তু শিক্ষা এটা মানতে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি এই বিষয়টা শুরু করব, সেটা আজকে টাইম হয় না, হয় না আমি শুরু করে রাখি আর কি। আসলে আজকে আমার বিষয় ছিল আল্লাহ আমাদেরকে যে কম বেশি দুনিয়া দান করছেন, সামানপত্র দান করছেন, করছেন না সবাইকে কম বেশি দান করছেন, এই ব্যাপারে শরীয়ত কি চাইছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এটা আসলে আজকে আমার মূল বিষয়। কিন্তু আমি চলে গেছিলাম এক ভণ্ডপীরের দিকে, ভণ্ডপীর বুঝাইতে দে আমার আসল এটা হয় নাই, হবে ইনশাআল্লাহ। এই মাল সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? সামান্য বলে রাখি, বাকিটা পরে বলা হবে। দৃষ্টিভঙ্গি হলেই এটা তোমাকে দেওয়া হয়েছে, এটাকে ব্যবহার করে কাজে লাগায় তুমি জান্নাতে পৌঁছে যাও। তোমাকে যতটুক মাল দৌলত দেওয়া হয়েছে তাকে এমন ভাবে তুমি খরচ করো, এমন ভাবে ব্যবহার করো ইবাদত বন্দিগিতে, হজে উমরায়, তবলিগে চিল্লায়, বিভিন্ন খানে, এই মাল দৌলত দিয়ে কোথায় পৌঁছতে পারো? জান্নাতে। এই হলো আল্লাহ যে মাল দিচ্ছেন তার লক্ষ্য উদ্দেশ্য। এখানে আমরা কি ভুল করতেছি? আমরা সেটা না করে ওই মালটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে বাড়ানো যায়, কিভাবে বন্ধু বান্ধবের ফখর ফখর করা যায়। আরে বেটা তুই কি ফ্রিজ কিনছিস? ফ্রিজ দেখে আছিস আমার ঘরে? ফ্রিজ কাকে বলে? আমরা এখন অন্য ধান্দায় পড়ছি। যে উদ্দেশ্যে মাল দিছিল জান্নাতে যাবা, সেই উদ্দেশ্যে না যে আমরা এই মাল জমা করতেছি, এটা সুন্দর করতেছি, এটা কোয়ালিটি সম্পন্ন করতেছি, এটাতে লেগে গেছে। আমাদের উদাহরণ কি? আমাদের উদাহরণ হলো আপনাকে একটা গাড়ি দেওয়া হয়েছে যা আপনি এই গাড়িতে করে কথার কথা কক্সবাজার আসেন। আপনার কাছে আমাদের কোম্পানির বিরাট কাজ আছে, তারা গাড়ি পাঠাইছে, ড্রাইভার পাঠাইছে, সব পাঠাইছে, আপনি গাড়িতে করে দেখা করবেন, করলে আপনার হয়তো বিরাট একটা চাকরি হয়ে যেতে পারে। গাড়িতে পাঠানো হয়েছে আপনাকে কক্সবাজার পৌঁছানোর জন্য, সেখানে কাজ। আপনি তা না করে কক্সবাজার না যে কার ডেকোরেশনের যত দোকান আছে ওই দোকানগুলো ভিজিট করতেছেন, যে কোন দোকানে গেলে এই কারটাকে মনের মতো সাজানো যাবে, মনের মতো সাজানো যাবে, কাঠটা অনেক আরামদায়ক হয়ে যাবে, অনেক মোলায়েম হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। আজকাল তো বহু দোকান হয়ে গেছে লিখে রাখছে কার ডেকোরেশন, লেখা আছে। আপনি ডেলি ওইসব দোকানে যেতেছেন আর ডেকোরেশন করতেছেন, কিন্তু যে জন্য পাঠানো হয়েছিল কক্সবাজার যাবেন ওটা কোনো নাম নিশান আপনার মাথায় নেই। তাহলে কি আপনি কামিয়াব না ফেল? কার পাঠানো হয়েছিল কি জন্য আর আপনি করলেন কি? পাঠানো হয়েছে একটা জায়গায় যাইতে হবে, সেখানে না যায় ওটা সুন্দর করতেছেন। ঠিক আমাদের এই অবস্থা, মাল দেওয়া হয়েছিল বেচতে যাওয়ার জন্য, সেখানে না যায় আমরা মাল বাড়াইতেছি, মালকে সুন্দর করতেছি। একটা হাদিস আসছে, আল্লাহ কোন কোন বান্দাকে ডিস করবেন আমার জন্য কি নিয়ে আসছো, বলো আল্লাহ আমার বাপ তো তেমন কিছু রেখে দেয় নাই, নাম কে আসতে কিছু রেখে গেছিল, আমি মেহনত করে সেটা কত যে বাড়াইছি আর কত যে সুন্দর করছি, সে মাল দৌলতের হিসাব দেবে। আপনি চাইলে আপনাকে দেখাইতে পারে আমি সেগুলো। তো আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার বাপ কম মাল রেখে গেছিল, হ্যাঁ 1 বিঘা রেখে গেছিল, তুমি 100 বিঘা বানাইছ। তোমার বাপে কুটি ঘর রেখে গেছিল, তুমি বিল্ডিং বানাইছ, ঠিক আছে। কিন্তু আমার জন্য, আমি তোমাকে হায়াত দিছিলাম, মাল দিছিলাম, আমার জন্য কিছু করো, আমার দিনের জন্য কিছু করো, মসজিদ মাদ্রাসার জন্য কিছু করো, গরিব দুঃখীদের জন্য করো, তার কি করে আসছ? তো ওই লোকের কাছে কোনো জবাব নেই, কোনো আল্লাহ তা তো আমি কিছু করি নাই, আমি আপনার ওই অল্প মালটাকে বাড়ায় অনেক করছি, এই দায়িত্বটা পালন করছি। এই দায়িত্বের জন্য তো তোমাকে পাঠাইনি, রিজিক তো আমি দিব, রিজিক দেওয়ার দায়িত্ব তো আমি নিছি, তোমাকে তো দায়িত্ব দি নাই। তুমি হালাল পথটা যা পাইছো ওটা দিয়ে দিনের কাজ করতে, দিনের সহযোগিতা করতে, তুমি বাড়াইতে গেছো করতে। এক নম্বর এটা বুঝতে হবে, মাল কি জন্য, মাল কি জন্য, জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য। দ্বিতীয় কথা, মাল সম্পর্কে আল্লাহ আল্লাহর আর একটা নির্দেশ, প্রয়োজন মতো নাও, তোমার যতটুক প্রয়োজন অতটুক নাও, নিয়ে বি বাচ্চাকে খেলাও, গরিব আত্মীয় স্বজনকে খেলাও, তুমি খাও, এ সব সৎকা। তুমি যে কামাই করে নিজের জন্য ব্যয় করতেছ এটাও সৎকা। আপনি কল্পনা করতে পারবেন, আমরা কেউ তো এটা মনে করি না, আমরা মনে করি গরিব দুঃখী দিন দিলাম ওইটা হলো সৎকা। কিন্তু হাদিস বলতেছে তুমি নিজের জন্য যারা ব্যয় করলা, তোমার বিবির জন্য যারা ব্যয় করলা, তোমার ছেলে মেয়ের জন্য যারা ব্যয় করলা, তোমার বাপ মার জন্য যারা ব্যয় করলা, এটাও সৎকা। আমি সৎকা সব দিয়ে দিব, এটাও সৎকা। শুধু অপ্রয়োজনীয় ঘর যে মানুষ বানায়, বিল্ডিং একটার পর একটা বানায়, ঢাকায় আমার 20টা বিল্ডিং আছে, এইটাতে সৎকা বলা হয় নাই, এবং বলা হয়েছে এই মালে আল্লাহ কোনো বরকত দেন না। আল্লাহ যার মালে বরকত দিতে চান না, তার মালটা বাড়ি বানানোর পিছনে, থাকার একটা বাড়ি তো লাগবে, সেটা না, তার বসবাসের জন্য তো বাড়ি লাগবে, ওটার বাইরে ফালতু বাড়ি দেয়গুলো, এই ফালতু বাড়ি বানানোর জন্য আল্লাহ তার মালকে ওখানে লাগায়। যার মালে কোনো সওয়াব দিতে চান না, যার মালে কোনো বরকত দিতে চান না, তার মাল ওইখানে লাগায়। তো দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো তোমার প্রয়োজন মতো নাও, বেশি নিও না। বেশি নিলে দুনিয়াতে কি ক্ষতি, এক তো পাহারা দেওয়া ঝামেলা, পাহারা দিতে হবে, চোর ডাকাইতে নিয়ে যাবে, বিরাট ঝামেলা পাহারা দেওয়া, যান চলে যায়, যান চলে যায় পাহারা দিতে দেয়। দুই নম্বর, আল্লাহর নাফরমানি হয়, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত মাল আছে তার দ্বারা গুনাহ হবেই হবে, হবেই হবে। প্রিয় নবীজি এই কথাটাকে এইভাবে বুঝাইছেন, হাদিসের তর্জমা শোনাইতেছি, যে তোমাদের কেউ পানির মধ্যে দিয়ে হেঁটে যাবে কিন্তু তার পায়ে কোনো পানি স্পর্শ করবে না, এটা কি সম্ভবপর? সবাই বলে না, কখনো সম্ভবপর না। পানির মধ্যে তো যাবে, বর্ষাকালে আমরা যাই না অনেক সময় পানির মধ্যে, তো পায়ে কোনো পানি লাগবে না, যাইতেছেন পানির মধ্যে দিয়ে পায়ে কোনো পানি লাগবে না, তো অসম্ভব। তো নবীজি বললেন তোমার বেশি মাল হবে আর তোমার দ্বারা গুনাহ হবে না, অপব্যয় অপচয় হবে না। অপব্যয় অপচয় যারা করে এদেরকে ইবলিসের ভাই বলা হয়েছে, শয়তানের, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শাইতান, কোরআনে এদেরকে শয়তানের ভাই বলা হয়েছে। মাল বেশি হলে গুনাহ হবেই, আপনি যদি অপচয় না করেন আপনার বিবি করবে, আপনার ছেলে করবে, আপনার মেয়ে করবে, আপনার কিছু বলার থাকবে না, ওরা সব এক পক্ষ। আল্লাহ মাল দিছে, এটা খরচ করতে হবে না, আল্লাহ মাল দিছে না খরচ করতে হবে না, এই কথা বলে যত ফালতু জায়গা আছে বিশেষ করে বিয়ে শাদিতে এত রকম অপচয় হয়, পান চিনি ডালচিনি কত রকম চিনি করে, গায়ে হলুদ পায়ে হলুদ এসব হলুদের নামে কত লক্ষ লক্ষ টাকা মানুষ উড়াই ফেলতেছে, যা দিয়ে কতগুলো মসজিদ বানানো যাইতো, কতগুলো মাদ্রাসা বানানো যাইত, সেই পরিমাণ টাকা এই সমস্ত ফালতু কাজে ব্যয় করতেছে। কেন? আল্লাহ মাল তাকে বেশি দিছে। গুনাহ বাধ্যতামূলক, গুনাহ বাধ্যতামূলক। আর আপনি মরে যাবেন এই মাল দেখে, ওরা এই মাল গুনার কাজে ব্যয় করবে, মদ খাবে, আরো কত কিছু করবে, আর কবরে আপনার শাস্তি বাড়বে। কবরে কি হবে? শাস্তি বাড়বে, আজাব বাড়বে। আপনি মাল দেখে গেছেন, তাদেরকে এলেম শিখায় দেন নেই, এই মালটা কিভাবে ব্যবহার করতে হবে এটা শিখায় দেন না, বুঝছেন? সাপ নিয়ে খেলতে কে জানে? সাপের বিদ্যা জানে সাপুড়ি? মাল তো একটা সাপ, ব্যবহার করতে গেলে মালের এলেম লাগে, ওই এলেম তো আপনি ছেলেপেলেকে শিখান নাই। তারা যে সাপ নিয়ে খেলতেছে, ওই সাপ ওদেরকে দংশন করবে, ওরা ধ্বংস হবে, ধ্বংস হবে। এই জন্য মাল সম্পর্কে আল্লাহ দ্বিতীয় কথা হলে এই, তুমি প্রয়োজন মতো নাও, বাকি টাইম আল্লাহর ইবাদত বন্দেগী করো। এত বেশি মশগুল হয় না, জামাতে নামাজ পড়ার টাইম নেই, কোরআন তেলাওয়াত করার টাইম নেই, জিকির করার টাইম নেই, তবলিগ জামাতে তিন দিন লাগাবে টাইম নেই, খালি মাল মাল। এত বাড়ানো নিষেধ, বাস আল্লাহ চালাই দিছে, ওর উপরেই কানাত করেন, সন্তুষ্ট থাকেন। এরপরও যে আল্লাহ দেয়, বরকত দিয়ে বাড়াই দেয়, তো আপনার জিন্দেগির কোয়ালিটি বাড়বে না, গাড়ির মডেল চেঞ্জ হবে না, জামার কাপড়ের দাম বাড়বে না, আল্লাহ দিনের জন্য ব্যয় হবে। আপনি কোন রকম হালাল পথে ছিলেন, আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, বিভিন্ন ছিলে বরকত দেয় না, কিছু মাল কিনে রাখছিল হঠাৎ দাম বেড়ে গেছে, এক চান্সে অনেক টাকা এসে গেছে, তাড়াতাড়ি গাড়ি চেঞ্জ করবেন, অনেকের এই নেশা আছে, লেটেস্ট মডেল কোনটা, ওটা আসলে আগেরটা বেজে দিও। আরে বাবা, লেটেস্ট মডেলের কি ফায়দা, যত লেটেস্ট মডেল ততটা পচা গাড়ি, ওগুলো রোববার দিন দিয়ে বানানো, একটু রিক্সার সাথে ঘষা লাগলে ব্যাখ্যা হয়ে যায়, আর তো পুরান মডেল ওগুলো মজবুত, আপনি লেটেস্ট লই আছে, আকল থাকতে হবে, বুঝতে হবে মাথা কেন দেওয়া হয়েছে, বিবেক কেন দেওয়া হয়েছে। তাহলে মাল বাড়লে গাড়ির মডেল চেঞ্জ হবে না, খাওয়া দাওয়ার যে স্তর ছিল ওটা চেঞ্জ হবে না, কাপড় চোপড়ের যে লেভেল ছিল ওটা চেঞ্জ হবে না, ওটা একই ধরনের থাকবে, দিনের কাজ বাড়বে, দিনের কাজ বাড়বে। আগে সারা বছরে একটা মসজিদ বানাইছে, যে এলাকা মসজিদ নেই, আমি বারবার বলছি আপনাদেরকে যে পঞ্চগড়টা একটা আলাদা রাজ্য হয়ে দিচ্ছে, কাদিয়ানিদের সস্তা জমি কিনতেছে, আর কাদিয়ানি নিয়ে বসে দিচ্ছে, আর কয়েকদিন পর তারা স্বাধীনতা দাবি করবে, ওটা দেশ হয়ে যাবে কাদিয়ানিদের। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনাদের অনেকে সুদের টাকা পড়ে আছে, এটা দিয়ে ওখানে মসজিদ গুলোতে উজুখানা বানাই দেয়, ওই টাকাটা ওখানে ব্যয় করা যায়, সুদ তো খাইতে পারবেন না, উজুখানা বানাই দেন, টয়লেট বানাই দেন, যাতে অন্তত তবলিগ জামাত যাইতে পারে, অত যাইতে পারতেছে না। ওখানে ভাঙ্গাচোরা কিছু মসজিদ আছে, পঞ্চগড় ঠাকুরগাঁও, কিন্তু উজুখানা নেই, টয়লেট নেই, না মাদ্রাসা আছে, না কোনো আলেম ওলামা আছে, না তবলিগ জামাত যাইতে পারে। এই সুযোগে ওরা পাবলিককে সব বেঈমান বানাই দিচ্ছে। তারা নাম দিতে আমরা আহমদি মুসলমান, তোরা হানাফি একই, আমরাও মুসলমান, তোমরা মুসলমান, তোরা হানাফি মুসলমান, আমরা আহমদি মুসলমান, পার্থক্য এই বলে বলে ধোকা দিচ্ছে। আর তারা ধোকা খাইতেছে, মুসলমান তো আমি বাকি আছি, মাঝখান থেকে তো টাকা টুকে পাইলাম, সুবিধা পাইলাম, তাহলে অসুবিধা কি? এই জন্য আপনার এলাকায় যান, বন্ধু বান্ধবরা মিলে যান, যে কিছু মাদ্রাসা খাড়া করেন। মাদ্রাসাগুলো শুধু আখেরাতের কাজে লাগে না, দেশ রক্ষা করার জন্য এই মাদ্রাসাগুলো কাজে লাগে। সরকার যে ক্যান্টনমেন্ট বানায়, ওই ক্যান্টনমেন্ট থেকে এক একটা মাদ্রাসা কোন অংশে কম না, এখান থেকে দেশপ্রেমিক পয়দা হবে। ব্রিটিশ লাইন পড়ে তো চোর ডাকাত পয়দা হয়, বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাকাত পয়দা হয়, কলমের খোঁচায় লাখ লাখ টাকা পাচার করতেছে, দেশ খালি করে ফেলতেছে। মাদ্রাসায় এরকম লোক তৈরি হয়, দেশপ্রেমিক তৈরি হয়। আপনারা এদিকে খেয়াল করেন, আমি তো বারবার বলতেছি, সুদের টাকা গুলো দিয়ে টয়লেট বানাই দেয়, উজুখানা বানাই দেন, তবলিগ জামাত যায় জন্য থাকতে পারে, তাহলে ব্রেক ব্রেক হয়ে যাবে, তারা আর কাদিয়ানি মানে দিতে পারবে না। জমি সস্তা, জমি কিনে মাদ্রাসা বানাই দেন, স্থায়ী ভাবে যে এলিমের চর্চা হয়, কাদিয়ানিরা থেমে যাবে, তার একটা শহর বানাইছে ওখানে, তাদের ভণ্ড নবীন নামে আহমদনগর, আহমদনগর 5 কিলোমিটার লম্বা, যেখানে কেউ ঢুকতে পারবে না, কাদিয়ানিদের কাট আছে, এই কাট ছাড়া কেউ ঢুকতে পারবে না, এমন দুরবস্থা হইল। তো শরীয়তের এই হলো দ্বিতীয় দৃষ্টিভঙ্গি, জরুরত থেকে বেশি নেওয়ার দরকার নেই, বেশি নেওয়ার তাহলে এক তো হেফাজত করতে সমস্যা, দ্বিতীয়ত গোনা হবেই হবে, তৃতীয়ত হাসরের ময়দানে এই প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে, হিসাব না দিয়ে আপনি দিতে পারবেন তো পাশে পড়ে দেবেন, বেশটা ঢুকতে পাশে পড়ে দেবেন। মালের ব্যাপারে 3 নম্বর দৃষ্টিভঙ্গি, এটাই শেষ, যে এটা আপনি ব্যবহার করবেন, প্রয়োজন মতো নিবেন, নিয়ে ব্যবহার করবেন, ওর সাথে দিল লাগাবেন না, অন্তর লাগাবেন না। আপনি বিভিন্ন মন্ত্রী মিনিস্টার তাদের অফিসে যান না, বড় লোকের বাড়িতে যান না, সেখানে 10 মিনিট আধা ঘন্টা বসেন না, হ্যাঁ, কি দামি দামি সোফা, দামি দামি চেয়ার, মনে হয় কারণ এগুলো বানাইতে পারে না, মনে হয় সারা দুনিয়ার থেকে জহর একুত জমা করছে, এরকম বানাইতে পারে না, এত সুন্দর সুন্দর এগুলোতে বসলেন, বসে তার সাথে কথা বললে আপনি বের হয়ে আসলেন, তখন মায়া লাগে দাদা এত মূল্যবান চেয়ার ছাড়ি আসলাম, মায়া লাগে কেন? আগে তো বর্ষা নিয়ে নিয়ত করে যে এখানে আমি কিছুক্ষণ থাকবো, এখানে আমার থাকা চলবে না কিছুক্ষণ, ওইটাকে যে নিয়তে ব্যবহার করেন। ধরে বেড়াইতে গেছেন এক ধনী লোকের বাড়ি, কয়েকশো কোটি টাকার মালিক, আপনার নিজের ঘরেরটা ওই নিয়তে ব্যবহার করেন, নিজের ঘরেরটা ওই নিয়তে ব্যবহার করেন, ওটার সাথে মন লাগাবেন না। মনটা কার জন্য? দিলটা কার জন্য? আল্লাহর জন্য। দিল আল্লাহর জন্য, দিল আল্লাহর সাথে লাগাইতে হবে, ওই আসবাবপত্রের সাথে, দামি দামি জিনিসের সাথে মন লাগানো যাবে না। আল্লাহর মহব্বত কোথায় রাখবেন? পাত্র তো একটাই, পাত্র একটাই, কল হয় আল্লাহকে রাখবেন না দুনিয়ার এই চিজ ও আসবাবকে রাখবেন, দুটো একসাথে রাখা যাবে না, দুটো একসাথে রাখা যাবে না। আগুন আর পানি একসাথে রাখা যায়? একসাথে রাখা যাবে না। দুনিয়া রাখবেন তো আল্লাহ নেই, আল্লাহ রাখবেন দুনিয়া নেই। মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, আল্লাহকে মহব্বত করবে দুনিয়াকে মহব্বত করতে পারবে না। অমান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, দুনিয়াকে মহব্বত করবে এটাতে খুশি হয়ে যাবে, সে আল্লাহকে পাবে না, আল্লাহকে পাবে না। তাহলে এটার সাথে আপনি দিল লাগাইতে পারবেন, দিল একমাত্র দিল দেওয়ালার জন্য। দিল কার জন্য? দিলের সাথে দিল লাগান, আল্লাহকে হারাই ফেললেন, এবং আপনার মৃত্যুর সময় রূপ বের হবে না। আল্লাহ সারা জীবন কষ্ট করে এই সামানগুলো আমি জড়ো করছি, এগুলো ছেড়ে আমি এখন কেমনে যাব, এত দামি দামি সামান আমি জোগাড় করছি, এগুলো রেখে কেমনে যাব? রূপ বের হবে না, তখন ফেরেশতার টাইনে হেঁচড়ে কঠিন ভাবে বের কর, কঠিন ভাবে বের করবে। উদাহরণ দেওয়া হয়েছে ভেড়ার পশম এমনি জটলা, আবার যদি ভিজানো হয় আরো জটলা বেড়ে গেল, এর মধ্যে যদি লোহার কাঁটা ঢুকাইতে হয়, লোহার কাঁটা টান দিলে আসবে? আসবে না। তো অনেক শক্তি লাগাইলে ছিঁড়ে ছুটে আসবে। তো বোঝানো হয়েছে তোমার রু ওইভাবে বেরোল, দুনিয়ার দুনিয়ার চিজ ও আসবাবের সাথে মহব্বত লাগাইলে তোমার রু বেরোবে না, ওইভাবে বেরোবে। আর আখেরাতের শাস্তি তো রয়েছেই, এই সব তোমার কান্দে দেওয়া হবে, এটা কান্দে করে পুলসিরাত পার হও। অপ্রয়োজনে যা যা জমা করছিল যেটা প্রয়োজনের বাইরে, আরে খালি শরীরে যাওয়া সম্ভব না, আর এত বড় ঘাটতি নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সেদিন বাধ্য করা হবে না। জমা করছিল তখন খবর ছিল না তোমার, তোমার কান্দে করে নিয়ে যেতে হবে, তো পুলসের পার হবো কিভাবে? তিনটা কথা বললাম আমি মাল সম্পদ, আপনারা খেয়াল করছেন প্রথমটা কি বলছিল? মাল কি জন্য? জান্নাত হাসিল করার জন্য। দুই নম্বর কি বলছি? প্রয়োজন থেকে বেশি না নেওয়া, আল্লাহ দিলে কাজে লাগাই দেন, আপনি বাড়াইতে দেন না, বাড়ানোর কোনো শেষ নেই। বলা হয়েছে বনি আদমকে সাত দুনিয়া সমান দেওয়া হয়, একজনকে তার পেট ভরবে না, একজনকে সাত দুনিয়া দিলে পেট ভরবে না, সে অষ্টম দুনিয়া যাবে। তো কোনো লিমিটেড নেই, কত বাড়াবেন, এই জন্য জরুরত পরিমাণ নেই, ইচ্ছা করে বাড়াবেন না। আল্লাহ যদি দেয় চাওয়া ছাড়া দিনের কাজে ব্যয় করবেন। আর তিন নম্বর কি বললাম, দিল লাগানো যাবে না। এটা ওই বিভিন্ন খানাতে বসেন, আগের থেকে নিয়ত থাকে আমি কিছুক্ষণের মেহমান চলে যাব, নিজের ঘরেরটা এইভাবে ব্যবহার করেন, কিছুক্ষণের মধ্যে চলে যাব, সব পড়ে থাকবে, আমার চেয়ার থাকবে, টেবিল থাকবে, আমার এ পালঙ্গ থাকবে, আমার এসি থাকবে, আমি থাকব, আমি থাকবো না, এই একই ব্যবহার করতে হবে। দিল আল্লাহর সাথে লাগাইতে হবে, মাল সামানের সাথে লাগানো যাবে। এই তিনটা দৃষ্টিভঙ্গি বললাম, কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।